একুশে মে 2019 ১৬তম তারাবির পরের মজলিসে তর্জমানে কাবির বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম আজিম শান ইসলাহী বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব হায়াতুল মুসলিমিন থেকে পড়াশোনা হচ্ছে। দোয়া মাঙ্গনা, আল্লাহ পাকের দরবারে দোয়া করা, ইয়ানি জিস চিজ কি জরুরত হো, খাহ ও দুনিয়া কা কাম হো ইয়া দিন কা, ওর খাহ উসমে আপনি ভি কোশিশ করনা পড়ে, ওর খাহ আপনি কোশিশ ওর কাবু সে বাহার হো, সব খুদা তালা সে মাঙ্গা করে। অর্থাৎ নিজের যে সকল জিনিসের জরুরত হয়, চাই সেটা দুনিয়ার কাজ হোক অথবা দিনের কাজ হোক, চাই সেটা নিজের ক্ষমতাভুক্ত কাজ হোক অথবা নিজের ক্ষমতা বহির্ভূত কাজ হোক, সব কিছুই আল্লাহ পাকের নিকট দোয়া করবে, আল্লাহ পাকের নিকট চাইবে। লেকিন ইতনা খেয়াল জরুরি হ্যায় কি ও গুনাহ কি বাত না হোক, তবে অবশ্যই এই বিষয়ের প্রতি খেয়াল রাখবে যে সেই বিষয়টা যাতে গুনার কোনো বিষয় না হয়। ইসমে সব বাতে আ গই, এই সংক্ষিপ্ত কথার মাঝে সব কথাই এসে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রিওয়ায়াত হ্যায় کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا، بندے کی دعا قبول ہوتی ہے تا وقتے کہ کسی گناہ یا رشتہ داروں کے ساتھ بد سلوکی کی دعا نہ کرے جب تک کہ جلدی نہ مچاوے۔ عرض کیا گیا یا رسول اللہ، جلدی مچانے کا کیا مطلب ہے؟ آپ نے فرمایا، جلدی مچانا یہ ہے کہ یوں کہنے لگے کہ میں نے بار بار دعا کی مگر قبول ہوتی ہوئی نہیں دیکھتا، سو دعا کرنے سے تھک جاوے اور دعا کرنا چھوڑ دے۔ حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ بولنی تو تینی بولن، رسول کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم ارشاد فرمان، بندر سب دعا قبول ہوئے جائے، তবে সে বিষয়টা যদি গুনার কোনো বিষয় হয় অথবা আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহারের বিষয় হয়, আর যদি সে দোয়ার ব্যাপারে সে তড়ি ঘড়ি না করে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুলাল্লাহ, তড়ি ঘড়ি করার অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তড়িঘড়ি করার অর্থ হলো এই কথা বলা যে আমি বারবার দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো দেখি না। এই কথা বলে সে দোয়ার ব্যাপারে বিরক্ত হয়ে যায় এবং দোয়া করা ছেড়ে দেয়।
এটা হলো তড়িঘড়ি। কিন্তু এমনি যদি বলো যে আল্লাহ আমার জলদি জলদি দেন, ক্ষুধা লাগছে, এটা নিষেধ না। লুঙ্গি লাগবে জলদি দেন, হ্যাঁ ভাত তরকারি জলদি দেন, জলদি চাওয়া এটা নিষেধ না। কিন্তু দোয়া করার কারণে পরে যেটা চাইলাম সেটা পাইলাম না, সেজন্য এই পেরেশান হয়ে যাওয়া, বিরক্ত বোধ করা এবং দোয়া করা ছেড়ে দেওয়া, এটা হলো তড়িঘড়ি, এটা অন্যায়, মানে ঠিক না। হ্যাঁ, এক নবী দোয়া করছেন সেটা কবুলও হয়েছে, ৪০ বছর পরে সেটা আল্লাহ দিছেন। আমাদের তো এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক নেন না, যিনি যত বড় তার পরীক্ষা সেরকম আল্লাহ পাক নেন। আমরা তো মামুলি, আমরা মামুলি মানুষ, আল্লাহ পাক আমাদের সঙ্গে এরকম এতটা করেন না, সহজ সহজ মামলা করেন, এগুলো বহুতই দুর্বল কমজোর। বস তো আল্লাহ পাকের মেহেরবানির মুআমালা থাকে।
حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نے فرمایا، جو شخص اللہ تعالی سے دعا نہیں کرتا، اللہ تعالی اس پر غصہ کرتا ہے۔ حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ تو بڑنی تو تینی بولین، رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد فرمان، جے بیکتی اللہ پاکر دربارے دعا کرنا، اللہ پاک تار اوپر অসন্তুষ্ট হন،
غصہ کرن বলো
اللہ پاک تار اوپر غصہ کرن۔
এর মজা বেশি হ্যাঁ, ও ছানুই যে ترجمہ করেছেন মজাদার ترجمہ, এক জবালে লাগতে অরিজিনাল ترجمہ করে দিয়েছেন, আল্লাহ পাক তার উপরে গুসা করেন, গুসা হয়ে যান, তো বড় মজা তো ترجمہ ভাই, ওয়া ওয়া ওয়া, আমরা তো ترجمہ করতাম যে অসন্তুষ্ট, এই আকাবের দিনের দিনের বুঝ কত গভীর দেখো, ওয়া ওয়া ওয়া, সাফ লিখে দিয়েছেন গুসা করতা হয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা গুসা করেন, তুই দোয়া করিস না আমার কাছে, ওরে আল্লাহ এই ঢঙ্গি তো কেসা প্যার ভরা।
حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نے فرمایا، کوئی ایسا مسلمان نہیں جو دعا کرے جس میں گناہ اور قطع رحم نہ ہو، مگر اللہ تعالی اس دعا کے سبب اس کو تین چیزوں میں سے ایک ضرور دیتا ہے، یا تو فی الحال وہی مانگی ہوئی چیز دے دیتا ہے، اور یا اس کو آخرت کے لیے ذخیرہ کر دیتا ہے، اور یا کوئی ایسی ہی برائی اس سے ہٹا دیتا ہے۔ حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ تے بڑنی تو تینی بولین، حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد فرمان، جخن کنو مسلمان دعا کرے اور شی دعار مدد جدی گنار کنو بشوئے ایبن آتیوتا شمپر کو چھن کرار کنو بشوئے نہ تھاکے، তাহলে এই দোয়ার কারণে আল্লাহ পাক তাকে তিন জিনিসের মধ্য থেকে অবশ্যই কোনো একটি জিনিস দান করেন। হয়তো তাৎক্ষণিকভাবে সেই যেই জিনিসের দোয়া করেছে সেই জিনিসই আল্লাহ পাক দিয়ে দেন, অথবা সেই দোয়া আল্লাহ পাক তার জন্য আখেরাতের জন্য গচ্ছিত করে রাখেন, অথবা এই দোয়ার কারণে কোনো বিপদ আপদকে আল্লাহ পাক দূর করে দেন। صحابہ کرام رضی اللہ تعالی عنہم نے عرض کیا، اس حالت میں تو ہم خوب کثرت سے دعا کریں گے، آپ نے فرمایا، خدا کے یہاں اس سے بھی زیادہ کثرت ہے۔ صحابہ کرام رضی اللہ تعالی عنہم انہوں نے بولن جے یا رسول اللہ تاہلے تو ہمرا اونک بیشی بیشی دعا کرو۔ حضرت رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم بولن، আল্লাহ পাকের নিকট দানের জিনিস এর চেয়েও বেশি রয়েছে।
অনেক লোকই এরকম আছে, দোয়া করতে করতে পরে বিরক্ত বোধ করে, ক্লান্তি বোধ করে, ভাই এত চাইলাম, কে যেন এর মধ্যে আসছিল একজন, কে এত বলি আল্লাহর কাছে দেয় তো না, আর ভাই বলতে পারাটাও তো মস্ত বড় কাজ, হ্যাঁ বলতে পারাটাও মস্ত বড় কাজ, এত বড় দরবার, সমস্ত বাদশাহ যিনি বাদশাহ তার দরবারে বলার সুযোগটাও তো মস্ত বড় সাফল্য, আর দিয়ে দিলেন তো মাশাআল্লাহ তো আরও বড় কিছু হলো, না দিলেও সেটা বিরাট কিছু, সেখানে বলার সুযোগ আছে, আরে ভাই সুবহানাল্লাহ, আজ বাদশাহর গেটে ঢুকারই তো চান্স থাকে না, ঢুকতে দেওয়া, কথা বলার সুযোগ দেওয়া, এটাও তো একটা বিরাট বিষয়। তো এত বড় বাদশাহ, সমস্ত বাদশাহ যিনি বাদশাহ শাহেনশাহ, তার সামনে কথা বলার সুযোগ পাওয়াটাই তো বিরাট ব্যাপার। চলো ভাই, বস চলো, পোটলার শেষ, আসো ভাই আসো, এদের ট্রেনিং দিতেছি আমি, এই মৌলবীদের পিচ্ছি থাকতে ট্রেনিং দেওয়া আরম্ভ করছি, তখন তো এদের দাড়ি ছিল না মোটে, এখন তো মাশাআল্লাহ এখনো দাড়ি পাকে না এদের, এখনো মাশাআল্লাহ, আল্লাহ করে দেরিতে পাকে। কি বলো, বিসমিল্লাহ না বিসমিল্লাহ বলো? অনেকে কোরআন হাদিস বাংলাতে পড়ে, এক লোকের দেখছি বলে বিসমিল্লাহ রহমান, স দেখছে দন্ত স, তাই মুসলিম জাতি বলে মুসলিম জাতি, ইসলাম ধর্ম ইসলামকে বলে ইসলাম। সব সাবজেক্টই পড়তে যার কাছে পড়ে তাদের অনুকরণ করে, কিন্তু ইসলামের ব্যাপারে লোকেরা বেশি স্বাধীন, যার যা ইচ্ছা মতো গবেষণা করে। ইসলামেরই ব্যাপারে এত স্বাধীনতা কোত্থেকে আসলো তো কে জানে, অথচ ইসলামেরই ব্যাপারে সবচেয়ে সাবধানতা সতর্কতা জরুরি ছিল। অন্যগুলো তো মানুষের রচনা, মানব রচিত জ্ঞান বিজ্ঞান, তো কোরআন সুন্নাহ তো আসমানি ব্যাপার। চলো ভাই,
তোহফাতুল উলামা কিতাব থেকে পড়তেছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু মালফুজাত মাজামিনের যখীরা ভান্ডার। বুজুর্গো সে তাআল্লুক বড়ি নিয়ামত হে, লোক ইসকি কদর নহীন করতে। হকিম উল উম্মত মুজদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক বড় নিয়ামত, বড় দৌলত, লোকেরা ইহার কদর করে না। মুঝকো তো ইসলিয়ে ভি ইসকি খাস কদর হে কে মেরে পাস তো সিওয়ায়ে বুজুর্গো কি দোয়া কে অর কুছ হে নহীন। না ইলম হে না আমল হে, আগর হে তো সিরফ এই এক চিজ হে। হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আমার তো এই বিষয়টার এই জন্য বিশেষ যত্ন এবং কদর হয় যে আমার নিকটে বুজুর্গদের দোয়া ছাড়া আর কিছুই নাই, না এলেম আছে না আমল আছে, যদি কিছু থাকে তাহলে এই একটা জিনিসই আছে। আজকাল পড়নে পড়ানে ওয়ালু কো তো আজকাল পড়নে পড়ানে ওয়ালু কো ইস তরফ তওয়াজ্জু হি নহি কে কিসি বুজুর্গ কি খিদমত মে জা কর রহে, বস থোড়ি সি কিতাবে পড় লি অর সমঝ লিয়া কে হাম বহুত কুছ হো গয়ে। বর্তমানে ছাত্র ওস্তাদদের ইহার প্রতি কোনো ভ্রুক্ষেপই নাই যে কোনো বুজুর্গের কোনো আল্লাহওয়ালার খেদমতে গিয়ে দরবারে গিয়ে থাকবে, শুধু কিছু কিতাবাদি পড়ে নিল আর মনে করলো যে আমরা অনেক কিছু হয়ে গেছি। ইয়াদ রাখিয়ে জো আলেম মাদ্রাসে সে ফারেক হোকর খানকাহ মে না যায়, ইয়ানি ইসলাহ না করায়, ও এসা হে জেসে কোই শখস ওযু করকে উসি পর কনাত করে অর নামাজ না পড়ে। খুব মনে রাখুন, যে আলেম মাদ্রাসা থেকে ফারেক হয়ে মাদ্রাসায় পড়ালেখা করে ফারেক হয়ে খানকায় যায়নি, অর্থাৎ নিজের ইসলাহ করায়নি, সে হলো এমন যেরকম কোনো ব্যক্তি অজু করলো এবং অজু করেই বসে থাকলো, নামাজ পড়ল না। মহাজ পড়নে পড়ানে সে কুছ নহীন হোতা জব তক কে আহলুল্লাহ কি সোহবত মে না রহে, শুধু পড়া পড়ানোর দ্বারা কিছুই হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার সোহবতে না থাকে। সোহবত উসকে বগৈর না আলা দর্জে কি তালিম কাফি হে না আদনা দর্জে কি, ইসিলিয়ে সব উলামা ও তলাবা সবকে জিম্মা উসকা এহতেমাম জরুরি হে। আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত না উচ্চ স্তরের শিক্ষা দীক্ষা যথেষ্ট, না নিম্ন স্তরের শিক্ষা দীক্ষা যথেষ্ট, এই জন্য সকল আলেম এবং ছাত্রদের ইহার খুব গুরুত্ব দেওয়া জরুরি। পহলে জমানে মে জো সব লোক আচ্ছে হতে থে উসকি বড়ি বজা এই থি কে ও সব ইস সোহবত কা এহতেমাম রাখতে থে। পূর্ব যুগে যে সকল লোক আল্লাহওয়ালা হয়েছেন, ভালো হয়েছেন, তার বড় কারণ এটাই ছিল তারা এই আল্লাহওয়ালাদের সোহবতের গুরুত্ব দিতেন। اس وقت یہ حالت ہے کہ تعلیم کا اہتمام تو کسی قدر ہے بھی کہ اس پر ہزاروں روپیہ صرف کیا جاتا ہے اور بہت سا وقت دیا جاتا ہے مگر صحبت کے لیے فی سال ایک ماہ بھی کسی نے نہیں دیا برتمان اوستھا تو یہی لکھا پڑا شکار گروتو تو لوگ دن نکٹے آچے ایوان اوہر جنو ہزاروں ٹاکا پیسہ خرچ کرا ہے انیک سمیو دیوا ہے কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতের জন্য বৎসরে একটা মাসও সময় বের করা হয় না। ওয়াল্লাহ, আগর সোহবত কি তরফ জরা ভি তওয়াজ্জু করতে তো মুসলমান সারি তবাহিয়ুন সে বাস জাতে। আল্লাহর কসম, যদি আল্লাহওয়ালাদের সোহবতের প্রতি সামান্য মানুষ মনোনিবেশ করত, গুরুত্ব দিত, তাহলে সমস্ত মুসলমান সমস্ত ধ্বংস বরবাদি থেকে বেঁচে যেত। جن لوگوں کو خدا تعالی نے فروغ دیا ہے وہ کم از کم چھ ماہ تک کسی بزرگ کی خدمت میں رہیں۔ جے شکر لوگ در کے اللہ پاک فرصت دیے چھن، ابشر سمے دیے چھن، کم پکھے چھ ماہ کونو بزرگ اللہ والر خدمتے گئے تھک بے، لیکن اس طرح کے اپنا تمام کچھا چھٹا ان کے سامنے پیش کر دے اور پھر جس طرح وہ کہیں اس طرح عمل کرے۔ তবে এইভাবে যে নিজের সমস্ত ভালো মন্দ অবস্থা সেই আল্লাহওয়ালার সম্মুখে বলতে থাকবে, অতঃপর তিনি যেভাবে চলতে পরামর্শ দেন, আমল করতে পরামর্শ দেন, সেভাবে আমল করবে। আগর ও জিক্র সকল তজভিজ করে তো জিক্র সকল মে মশরুফ হয়ে যায়। যদি তিনি কোনো জিকির আজকার ওজিফা নির্ধারণ করে দেন, সেই জিকির ওজিফা আদায় করতে থাকবে। আর আগর ও উসে মানা করকে কিছু দূসরে কাম মে লাগায়ে উসমে লাগ যায়। আর যদি তিনি জিকির ইত্যাদি ব্যতীত অন্য কোনো কাজে মশগুল করেন, তাহলে সেই কাজ করতে থাকবে। আর উনকে সাথ মহব্বত বাড়ায়ে এবং সেই আল্লাহওয়ালার সঙ্গে মহব্বত বৃদ্ধি করতে থাকবে। আর উনকি হালাত কো দেখতা রহে কি কিছু চিজকে লেতে ওয়াক্ত ইয়ে ক্যা বর্তাও করতে হ্যায় আর দেতে ওয়াক্ত কিস তরহ পেশ আতে হ্যায়, এবং সেই আল্লাহওয়ালাকে গভীরভাবে দেখতে থাকবে। তিনি কোনো জিনিস নেওয়ার সময় কিভাবে গ্রহণ করেন, নেন, এবং দেওয়ার সময় কিভাবে সেটা দেন, এই আল্লাহওয়ালার এই সকল আদা আচরণ এগুলো খুব গভীরভাবে দেখতে থাকবে। উসকা আসর ইয়ে হোগা কে তখল্লুক বে আখলাকিল্লাহ হো জায়েগা আর ফির উসকি জাত সে সরাসর নফা পৌঁছেগা। তার ফলাফল এই দাঁড়াবে যে আল্লাহ পাকের পছন্দনীয় আখলাকের দ্বারা সে সুসজ্জিত হবে এবং সেই আল্লাহওয়ালার
চলো কত গুরুত্বপূর্ণ বিষয় ভাই, চিন্তা করো আল্লাহ তাআলা হাকিমুল মতির এই সকল কথা ঘরে ঘরে পৌঁছায় দেন, সমস্ত মুসলমানের কাছে আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দেন। আহা, মুসলমানদের এত বড় ক্ষতি হয়ে গেল শুধু এই কারণে যে খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক নাই, সব করতে থাকে ওয়াজ বক্তৃতা, হ্যাঁ না, লেখা পড়া, ওয়াজ বক্তৃতা, লোকদেরকে দিনের পথে ডাকা, সব চলতেছে কম বেশ, সবটা অনেকটার মধ্যে তুফান পয়দা হয়ে গেছে, কিন্তু যে জিনিসের কারণে ক্ষতি থেকে বাঁচতে পারে না সেটা নাই, সেটা হলো কোনো খাঁটি আল্লাহওয়ালার সোহবত, কামিলিনের সোহবত অবলম্বন করা, তাদের কাছে নিজেকে একদম মিটানো, একদম নত হয়ে যাওয়া। এটা যতক্ষণ না পয়দা হবে ততক্ষণ নিজের জিন্দগি বনবে না, হ্যাঁ, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক হবে না। আল্লাহ পাক সেই পথে হাঁটার চলার আমাদেরকে তৌফিক দান করে। আহা, আশ্চর্য, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যে কজন, তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই মানুষটা পর্যন্ত নকশবন্দিয়া তরিকায় দীক্ষা গ্রহণ করছেন। এবং এই আকাবের দিন মাসায়েক উম্মতের সামনে হামেশা নত থাকছেন। হযরতের যে সকল কিতাব শাহুল্লাহ দেহলভির, হ্যাঁ না, এক এক কিতাব দেখলে কেসা আজীব লাগে যে এলমে দিনের কি অকুল সাগর, মহাসাগর ছিলেন, কত বড় সাগর ছিলেন। কিন্তু এরপরও এত বড় এলেন, সমগ্র ভারতের সমস্ত ওলামা যার সামনে বিনা বাক্য ব্যয়ে মাথা নত করেন, বড় জানেন, সেই মানুষটাও কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়া, তার হাতে নিজের এসলা করানো, তরবিয়ত করানোর গুরুত্ব দিয়েছেন। শুনতেছেন ভাইয়ার, শাহুল্লাহ দেহলভির বলে এমন মানুষ যে শুধু এই না যে এই উপমহাদেশের ওলামারাই তাকে শ্রদ্ধা করে, বাইরের দুনিয়ার ওলামারা পর্যন্ত যারা তাকে জানেন সকলে তার এলমের সামনে মাথা নত করে। এত বড় মানুষ হযরত শাহুল্লাহ মহাদেশ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তবে তাল্লুক করার জন্য এক জায়গায় গিয়েই না ছটপট করা চাই, আগে কয়েক জায়গা দেখা, হ্যাঁ, যাচাই করা যে ভাই সেখানে দিল লাগে কিনা। আউয়াল তো এটা দেখা চাই যে সেখানে একদমই সুন্নত শরীয়তের মাপ মোতাবেক তালিম তরবিয়ত আছে কিনা, এফরাত তাফরিত তো নাই, হ্যাঁ, যে অনেক বেশি কমতি বা বাড়াবাড়ি কোনো কিছু এসা তো নাই, একদম বিলকুল এতেদাল সহিভাবে সেরেব খালিস দিনের তালিম হচ্ছে কিনা, আর সেই মোতাবেক সেখানে জিন্দিগির অনুসরণ আছে কিনা, এত্তেবায় শরীয়তের অনুসরণ আছে কিনা এটা দেখা চাই। তালিম সহি হয় আর এত্তেবায় শরীয়ত সেখানে জিন্দা আছে, দুই নম্বর, তিন সেখানে আমার দিল লাগে কিনা, মুনাসাবত যাকে বলে সেখানে আমার মুনাসাবত হয় কিনা আগে যাচাই করা চাই, যদি এসা হয় তো ফের সেখানে তাল্লুক করা চাই, সম্পর্ক করা চাই। হ্যাঁ, হযরত হাকিমুল থানবী বলছেন যে সম্পর্ক করার পরে খালি কথা না বলতে থাকা, নিজের এলেমের বহর না দেখাইতে থাকা, খামোশ থাকো, নেওয়ার অভ্যাস বানাও, মাথা নত করার অভ্যাস বানাও, নিজেকে মিটানোর অভ্যাস বানাও। নেহি কুছ আওর খোয়াইশ আপকে দর পে মাই লায়া হুঁ, মিটা দিজে মিটা দিজে কে মাই মিটি নেহি কো আয়া হুঁ। হাকিমুল মতের সোহবতে গিয়া ফাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে কিছু বনার জন্য না, শায়খ হওয়া, পীর হওয়া, কোনো কিছুর উদ্দেশ্য না, নিজেকে মিটানোর জন্য আসছে আপনার কাছে, আমাকে মিটানোর ব্যবস্থা করে দেন। বলো ভাই কেসা মামলা। আর ফের খাজা সাহেব হাকিমুল মতের নিকট থেকে ফিরছেন যখন, তো তখন বলতেছিলেন নকশে বুতা মিটায়া দেখা জামাল হক, আঁখুঁ কো আঁখেঁ দিল কো মেরে দিল বানা দিয়া, যে দুনিয়ার মূর্তির সাথে সম্পর্ক এটার থেকে হাকিমুল উম্মত আমাকে একদম মুক্ত এবং পবিত্র বানায় দিয়েছেন, আর দুইটা চক্ষুকে চক্ষু বানায় দিয়েছেন, দিলটাকে দিল বানায় দিয়েছেন। এই একটা কথা কত বড় কথা, যার চক্ষু চক্ষু হয়ে যায়, দিল দিল হয়ে যায় আল্লাহর পছন্দওয়ালা, তো সে তো একদম কামিয়াব। হ্যাঁ, ফের শেষ কথা তিনি বলছেন মরজুব দর সে যাতা হে দামন ভরে হুয়ে, হ্যাঁ না, মরজুব হযরতের তাকাল্লুস ছিল, হ্যাঁ না, ছদ্মনাম না কি বলে এটারে, তো মরজুব দর সে যাতা হে দামন ভরে হুয়ে, হ্যাঁ, যে আজকে হাকিম উম্মতের দুয়ার থেকে জীবনের আঁচল ভর্তি করে ফের যাইতেছি, ভর্তি করে নিয়ে ফের যাইতেছি, ভরপুর দৌলত নিয়ে যাইতেছি। ওটা তো এক তাবীরের ভাষা, মরজু দর সে যাতা হে দামন ভরে হুয়ে, সদ শুকর হক নে আপকা সাইল বানা দিয়া, বেশুমার শুকর মালিকের, রব্বুল আলামিন আপনার দুয়ারের ভিখারি আমাকে বানাইছেন। কথা বুঝতেছেন ভাইয়া, কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজের এলমের বহর দেখাইতে নাই, আমি শেখুল হাদিস, আমি মুফতি আজম, মুসান্নিফে আজম, ওয়াইজ আজম, এইসব নিয়ে ওখানে হাজির হইতে নাই, একদম নিজেকে সম্পূর্ণ মিটানো চাই, ফের সে কিছু পাবে, আর না হলে সারা জীবন মাহরুমই থাকবে, কখনোই কামিয়াব হইতে পারবে না নিজেকে শেখের সামনে পূর্ণভাবে মিটানো ছাড়া। কথা বুঝতেছেন ভাইয়ারা, আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহর আদব ও আজমত নসিব করেন। মাওলানা জালালউদ্দিন হুমায়ুনি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজ খোদা জোয়েম তৌফিকে আদব, আল্লাহ পাকের নিকট আমি আদবের তৌফিক চাই। হ্যাঁ, বে আদব মাহরুম মান্দাজ ফজলের রব, যে বে আদব হয় আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত থাকে, বড় মুশকিল মামলা। আদবের দৌলত এত সস্তা না, এর জন্য ফিকির লাগে, ইহতিমাম লাগে, কুরবানি লাগে, তো ফের আদব নসিব হয়। আদব এসা এরকম না যে আমাদের খেয়াল কিছু যে এইরকম করলেই বসে আদব হাসিল হয়ে গেল, কথা একটু আস্তে বলা, মাথা ঝুঁকিয়ে রাখা, বস হয়ে গেল আদব। হ্যাঁ, আদবের কি সংজ্ঞা, সহজ কথা হলো বেয়াদবি থেকে বাঁচা, সহজ বিষয় হলো সব বেয়াদবি থেকে বাঁচা, নিজের দিনই মুরব্বীর সামনে সব বেয়াদবি থেকে বাঁচা, কষ্টদায়ক বিষয় থেকে বাঁচা, এবং তার জাওক মেজাজ রুচি অভিরুচি কি সেটা দেখা, সেটার খেয়াল রাখা। ফের মানুষ বড়দের সামনে আদবের সীমার মধ্যে অবস্থান করা সহজ হয়। চলো হে আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, বড়ই আফসোস। যারই কিছু এলেম হাসিল হয়, বিশেষ করে যাদের ইস্তেদাদ ভালো, যে সকল আলেমদের ইস্তেদাদ ভালো হয়, তালবিলমির জমানায় অথবা এর পরে ইস্তেদাদ খুব ভালো, মেধা ভালো, দীনি কিতাবাদি বুঝার যোগ্যতা ভালো, বুঝানোর যোগ্যতা ভালো, লিখতে পারে, বলতে পারে, বুঝাইতে পারে, মানুষ তাদের প্রশংসাও খুব করে, এই ধরনের লোকেরা কোনো আল্লাহওয়ালার দোয়া যদি না পাইয়া থাকে তো বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার আশঙ্কাই প্রবল থাকে, এবং লম্বা লম্বা জমানা পর্যন্ত অন্ধকারে ডুবে থাকে সারা দুনিয়ার এলেম সত্য। এলেম তো এমনি জাহেরে যেতে পারে বলছি, আসলে সেটা এলেম না, সেটা হলো মালুমাত, জানা বিষয় কতগুলো আছে, কিন্তু সে নূর অর্জন হয়নি। নূর অর্জন হলে অন্ধকারের মধ্যে থাকতো কিভাবে, কথা বুঝো নাই? নূর যে নূরওয়ালা সে অন্ধকারের সঙ্গে তার দুশ্মনী হয়ে যায়, যে অন্ধকারকে বরদাস্তি করতে পারে না। হ্যাঁ, তো তাকওয়ার তাকওয়াওয়ালা মানুষ এবং আল্লাহওয়ালাদের সোহবত প্রাপ্ত মানুষের এই মহান বৈশিষ্ট্য হয় সে অন্ধকারের কোনো বিষয়ের সঙ্গে থাকতেই পারে না, এটা বিশের থেকেও তার কাছে মারাত্মক মনে হয়। যতক্ষণ না এর থেকে মুক্ত হবে ছটফট করতে থাকবে, পাক সাফ হওয়ার জন্য অস্থির থাকবে। আর এই অনুভূতিও অর্জন হয়, এই উপলব্ধিও অর্জন হয় আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে, আর না হলে রুচি তার মোটা থাকে, দেমাগ মোটা থাকে, কিছুই বুঝে আসে না। যতই দিনের কথা বেশি শিখে কোনো আল্লাহওয়ালার কাছে না মিটানোর কারণে ততই তার দেমাগে অহংকার বাড়তে থাকে, কেবলই অহংকার বাড়তে থাকে, যতই আমল বাড়তে থাকে ততই তার অহংকারও বাড়তে থাকে। হ্যাঁ, একটু এদের সঙ্গে বসলে অস্থির হয়ে যাবে, তো কথাবার্তা এত বেলাগাম, এত বেশি বেলাগাম কথাবার্তা বলার অভ্যস্ত, কাজ কাম করে কোনো গুছালো না, সুন্নতের নূরওয়ালা না, এক লাগামহীন জিন্দগি। তাই না, এসা লোকদের সোহবতে বসতেও নেই, এদের সঙ্গে জরুরত কোনো কিছু থাকলে দুনিয়া আখেরাতের সেটা পুরা করে ফের এদের থেকে আলোক টাকা চাই, এদের সঙ্গে বেশি মিশামিশি করা, উঠা বসা করা রুহের জন্য ক্ষতিকর হয়। আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দেন। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর আব্বা অনেক বড় আলেম দিন মাওলানা ইয়াহিয়া কান্দুবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বেটা ইন আল্লাহ ওয়ালু সে ডারো, বেটা এই আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, ইনকি উল্টি ভি সিধি হতি হ্যায়। দেখো এদের যে সকল বিষয়কে উম্মত উল্টা মনে করে আসলে সেটা ঠিক জিনিস, কিন্তু উম্মত সেটা বুঝে না। বাহ্যিকভাবে দেখবা যে হয়তো উনি খুব রাগ করতেছেন, গুসা করতেছেন, কিছু বলতেছেন, বাহ্যিকভাবে তোমার মনে হবে যে এটা কি হলো, উল্টা মনে হচ্ছে। কোমল ব্যবহার করতেন, তাই না? বরদাস্ত করতেন, সবর করতেন, কিন্তু করলেন তো কর্মাগ্রমী। বাহ্যিকভাবে তোমার মনে হয় জিনিসটা ঠিক না, কিন্তু ঠিক না মনে করতেছে এটাই ঠিক না। তুমি যে ঠিক না মনে করতেছো সেটাই ঠিক না। তিনি যেটা করতেছেন ওটার মধ্যে কল্যাণ, ভালাই এবং কামিয়াবি, বড় আজীব মামলা। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই সে হাকিমুল উম্মতের কত খাস লোক ছিলেন, আর কত উচ্চমানের যে আলেমে দিন ছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। আর হযরত থানবী সহজে কাউকে খেলাফত দিতেন না, আর তিনি বলতেন আমার এখানে যারা আছে সব খেলাফত পাওয়ার যোগ্য, কিন্তু বিশেষ কোনো কারণে আমি সকলকে খেলাফত দিই না। এত বড় বড় মানুষ দেখলে একজনকে মনে হইত যে নিঃসন্দেহে তারা খেলাফত পাওয়ার একদম যোগ্য। ভাই আশ্চর্য যে ইত্তেবায় শরীয়তের উপর 100 ভাগ অটল, এসা এসা মানুষ দুনিয়ার কিচ্ছু বুঝেন না, আল্লাহকে ছাড়া, দিন ছাড়া, শরীয়ত ছাড়া। কিন্তু হাকিমুল উম্মত তারপরও এরকম অনেককে খেলাফত দেন নেই। যেমন ময়মনসিংহের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, দেখলে মনে হইতো একদম একটা নূরের মানুষ, নূর ভরা এক জিন্দগির মানুষ। যেমন সে লক্ষ্মীপুরের বটতলী হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জনাব ওয়ালা নামে পরিচিত ছিলেন, লক্ষ্মীপুর কলাকবার হযরত মাওলানা সাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, এক একজন বড় মানুষ। আরও শুনেন হযরত মাওলানা সাইদ ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইর মতো মানুষ, হযরত হাকিমুল উম্মত তাকে খেলাফত দেন নাই। বোঝা যে সোহবত বানাইছেন, তার সোহবতে মানুষ বসতে পারবে, কিন্তু তিনি কাউকে বায়াত করতে পারবেন না। আজীব না তো এত বড় বড় মানুষরা যার হাতে তৈরি হয়েছেন, সেখানে আল্লামা শাব্বির আহমদ উসমানী খলিফা ছিলেন, মুজাহিদে বায়াত খলিফা ছিলেন, কিন্তু কোনো এক বিষয়ে হাকিমুল উম্মতের সঙ্গে মতদ্বৈততা হয়েছে, হ্যাঁ না? এমনটা যে হযরত হাকিমুল উম্মত সেটাকে তার দৃষ্টিতে মানে শরীয়তের স্বার্থবিরোধী বিষয় মনে করতেছিলেন, আমি সেটা এই মুহূর্তে লম্বা করব না, বলতে গেলে সেটা অনেক ডান বাম বলতে কাফি সময় লাগার বিষয়, কারণ একটা বিষয় একটু বললে ফের সাফ না করলে পেরেশানি। যাই হোক, তো হযরত হাকিমুল উম্মতের সামনে উনি বলছেন এই বিষয়ে সহযোগিতা আমি জরুরি মনে করি, অথচ সেটা হাকিমুল উম্মতের মাওকেফের দিনই অবস্থানের বিলকুল খেলাফ, হ্যাঁ না? তো হযরত থানবী পরে তার খেলাফত কেটে দিয়েছেন, খেলাফত খতম করে দিয়েছেন। এরপরে উনি একদমই শ্রদ্ধা ছিল, মহব্বত ছিল, ভক্তি ছিল, সবই ছিল, কিন্তু হযরত খেলাফত কেটে দিয়েছেন তো হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ পাগলের মতো হয়ে গেছেন, রাস্তা রাস্তায় ঘুরতে থাকতেন খালি, কোনো কোনো এই স্বাভাবিক অবস্থা ছিল না, অস্বাভাবিক অবস্থা হয়ে গেছে। রাস্তা রাস্তায় ঘুরতে থাকতেন, রাস্তার পাশে বসে থাকতেন, এটা ওনার মতো আলেমের জন্য সম্ভব? এই তো হযরত হাকিমুল উম্মতের নিকট খবর গেলে হযরত বলছেন যে মাওলানা এরকম কেন করে, যদি সে তার ভুল বুঝে আসে তওবা করলেই পারে। তো ফের হযরত উসমানী আত-তাওবাতুন নাসু নামে একটা লেখা পাঠাইছেন, যে নাসু মানে দিল থেকে আমি তওবা করলাম। হ্যাঁ, সেটা পাওয়ার পরে কেসা মুখলেসানা সে চিঠি ছিল, হযরত থানবী লিখছেন যে জবাবে লিখছেন যে আমার মজলিসে বসার অনুমতি আছে, আমার মুরিদদের সঙ্গে বসার অনুমতি আছে, বস এতটুকু, কিন্তু এখনো মুরিদও না খলিফা তো নাই। পরে যাই হোক, শেষ পর্যন্ত মুরিদদের মধ্যে কবুল করছেন, কিন্তু মাওলানা উসমানের জীব হাকিমুল উম্মতের মৃত্যু পর্যন্ত আর তাকে খেলাফত দেন নেই। যে মানে নিজেকে পুরো মিটাইয়া জিন্দগি কাটাইয়া দো, তুমি চাও আল্লাহকে চাও, বস খেলাফত কি জিনিস, শুনতেছেন ভাইয়েরা? ফের বড় বড়রা হযরত উসমানের পক্ষে সুপারিশ করছেন যে হযরত তাকে খেলাফত দিয়ে দিতেন। ভাই অনেক খলিফাদের চেয়ে বহুত ঊর্ধ্বের মানুষ ছিলেন, বড় বড় খলিফারা হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী খলিফা না হওয়া সত্ত্বেও তার সামনে আদবের সঙ্গে বসতেন, কিন্তু হযরত খেলাফত দিতেছিলেন না। হযরত হাকিমুল উম্মত বলছেন যে আমি দুইটা কাজ করলে তাকে খেলাফত দিতে পারি, একটা হলো সে কোনো মসজিদের মুয়াজ্জিন হবে, এক নম্বর দুই বিভিন্ন বাসায় তার খানা ভাগ করা থাকবে, সে খানার সময় হলে গিয়া দুপুরের খানা রাত্রের খানা গিয়া ওই দরজায় গিয়ে আওয়াজ দিবে, আপকা মুয়াজ্জিন আয়া হ্যায়, মুয়াজ্জিন কো রুটি দে দিজিয়ে, আপনাদের মুয়াজ্জিন আসছে, মুয়াজ্জিন কে রুটি দেন। তো এটা করতে পারলে তখন আমি তাকে খেলাফত দিয়েই দিব, কিন্তু তার মতো এত বড় আলেমের পক্ষে এটা সম্ভব না, এজন্য খেলাফত দেওয়াও সম্ভব না। হাজর নিজেই বলে দিয়েছেন, মামুলি কথা এটা, বহুতই আজিব মুআমালা। কিন্তু আল্লামা শাব্বির আহমদ উসমানী কেসা মানুষ ছিলেন, আল্লাহ হাকিম উন্মতে দুয়ার আর ছাড়েন নাই, পড়েই থাকছেন সারাটা জীবন সেখানে, পুরা জিন্দগি সেখানে হাকিম উন্মতের গোলাম হয়ে নিজে কাটাই দিয়েছেন, কোথাও যান নাই, কোনো দিকে নজর তুলেন নাই। আরে ভাই সুবহানাল্লাহ, একদিকে হাকিম উন্মতকে দেখো কেসা মানুষ, একজন একদিকে হজরত আল্লামা শাব্বির আহমদ উসমানীকে দেখো কেসা মানুষ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিম। হযরত হাকিম উল্লুমতের বড় বড় খোলাফারা আল্লামা শাব্বির আহমদ উসমানীর সামনে মাথা নত করতেন, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিও হযরত হাকিম উল্লুমত থানবী এক বিষয়ে নারাজ হয়ে খেলাফত কেটে দিয়েছেন। আর কোন খেলাফত কাটার তো ইতিহাস আমার জানা নেই, হাকিম উল্লুমতের খোলাফাদের মধ্যে দুজনেরটাই জানা আছে। হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি হাকিম উল্লুমতকে কোনো রকম না জিজ্ঞেস করে মশওয়ারা ছাড়া ঢাকা ভার্সিটিতে বুখারি শরীফ পড়ানোর দায়িত্ব নিয়ে আইসে গেছেন। পরে ঢাকা আলিয়া তো বুখারি শরীফ পড়াইতেন, আরে লালবাগ মাদ্রাসাতেও পড়াইতেন, কিন্তু মূলত আসছিলেন ঢাকা ভার্সিটির দাওয়াতে। হযরত থানবীর তাআজ্জুব লাগছে যে কি ব্যাপার, সে ভাই কি শায়েখ বানাইছে। হযরত থানবী মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আপন মামা ছিলেন, উস্তাদও ছিলেন, শায়েখও ছিলেন। যাই হোক, পরে তো হযরত হাকিম উল্লুমত তার খেলাফত কেটে দিয়েছেন, আর তো বড় বড় মানুষরা বিপদে পড়ে গেছেন। হযরত পীর জিউজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহর খলিফা ছিলেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহর খলিফা ছিলেন। যে শায়েখেরই গোড়া শেষ, তা আমাদের উপায় কি, কি যে পরিস্থিতি তখন দাঁড়াইছে, এটা তো বাংলাদেশের এই অঞ্চলে। হ্যাঁ, তো আরো সারা উপমহাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় বিরাট পরেশানি পয়দা হয়েছে, কারণ থানা ভবনে মশহুর ছিল বড়ে হজরত ছোটে হজরত, হাকিম উল্লুমত বড় হজরত আর হজরত জাফর আহমদ উসমানী রহমুল্লাহ তিনি ছোট হজরত। তো বুঝো যে কত বড় পরিধি ছিল ছোট হজরতের, হ্যাঁ না, হজরতই দুইজন খালি সেখানে, আর তো কোনো হজরত ছিল না, মানে হজরত নামে দুজনই ছিলেন, বড়ে হজরত ছোটে হজরত। সে ছোট হজরত যখন হাকিম উল্লুমতের থেকে এইভাবে কাটা পড়ে গেছে, তো অবস্থা কি কঠিন দাঁড়ায় গেছে। কিন্তু আজীব মামলা যে মৃত্যু পর্যন্ত হজরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি হাকিম উল্লুমতের তালিম তরবিয়ত উসুল জওয়াবে দুয়ার কিছুই বিন্দুমাত্র ছাড়েন নাই, হজরতের উপরে হজরতের আদর্শের উপরে পূর্ণ জীবনকে 100 ভাগ উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু আশ্চর্য, হযরত হাকিম উল্লুমত থানবী আর এই মানুষটাকে খেলাফত দিলেন না, হ্যাঁ না। কিন্তু আরো আরো এক আশ্চর্যের বিষয় হলো যে হযরত থানবী রহমুল্লাহর যখন জিন্দগির শেষ সময়গুলো, হ্যাঁ না, মৃত্যুর পূর্বের এই অবস্থা চলতেছে, তো হযরত ওসিয়ত করলেন যে আমার জানাজা পড়াবে মাওলানা জাফর আহমদ উসমানী, যাকে খেলাফত দিতে রাজি হন না, কিন্তু তিনি ওনার জানাজা পড়াবেন। তার সামনে 100 ভাগ নিজেকে মিটানো চাই, তো ফের বিলকুল কামিয়াব। আজকে দেখো ওনাদের খেলাফত কাটার ইতিহাস শুনা কত মানুষের ইমান তাজা হইতেছে, কত মানুষের অন্তর নূরে পরিপূর্ণ হইতেছে, হ্যাঁ না। খেলাফত কোন মকসুদ, এখন খেলাফতের পর্চা নিয়ে অনেকের বড় উল্লাস এবং পুলক, আমি অমুকের খলিফা, জায়গায় জায়গায় গিয়েই নিজে হাজির হইয়া ফের যখন দেখে যে কেউ খেয়ালও করতেছে না ভালোভাবে, চেয়ার দিলেও ভালো চেয়ার দেয় নাই, হ্যাঁ না, এবং খুব এহতেমাম এবং এহতেরামের রেয়ায়ত কেউ করলো না, পরে নিজেই কেউ কেউ বলতে শুরু করে যে আমি তো কিচ্ছু না, কিন্তু অমুক হজরত তো আমার খেলাফত দিয়ে দিচ্ছেন, কি জন্য দিলেন জানি না। এখানে ঢাকাতে এক লোক ছিল, ওই আগে তো কোনো কাজে আমি নিজে বের হইতাম, এখন আর বের হওয়ার সুযোগ করতে পারি না, শরীরও সেরকম নাই, দোস্ত আবাবদের দিয়া বাইরের জরুরতগুলো পুরো করানো হয়। তো কোনো জরুরত আগে যখন যাইতাম বাইরে, তো ঢাকার সেন্ট্রাল কোনো জায়গা, জায়গার নামও বলতে চাই না, তো ওখানে গেলে মাওলানা সাহেবের লোকের দেখা হইতো, ছুটে আসতেন, আইসা মুসাফা করে, খুব কেমন আছেন, কী খবর, আরে ওরে, খুব বলতেন যে আমাকে তো আপনি আমার চিনছেন, হ্যাঁ চিনছি, তো মনে হয় চিনেন নেই, মানে আমার হাবভাব দেখে সে মনে করতো যে আমাকে যতটা খেয়াল করা উচিত এটার মধ্যে কমই হচ্ছে মনে হয়। তো সে বলতো যে আপনি মনে হয় আমার চিনেন নেই, আমি বলি চিনছি, আমার মনে আছে সব, না উমুক হজরত আমাকে খেলাফত দিয়েছেন, আপনার মনে হয় খেয়াল নেই। আমি খুব তাআজ্জুব করতাম যে কি এটা, হ্যাঁ এরকম খেলাফত পাওয়া অনেকের জন্য ফেতনার কারণ হয়ে যায়। খেলাফত কোনো চোতা যেটা দেখা যায় কবরে বা হাসরে মুক্তি পাওয়া যাবে, হ্যাঁ খেলাফত তো বুজুর্গ আনে দিন এই জন্য দেন যে ভাই লোকটার উপর আমি আস্থা রাখি, সে দিনের সহি কথা বলবে, আকাবের দিনের ব্যাখ্যা অনুসরণ করবে। খেলাফত কোনো চোতা যেটা দিয়ে আমার মাস্টারি করতে হবে দুনিয়া, এটা কোনো পূজার জিনিস, হ্যাঁ কোনো বুজুর্গ আল্লাহওয়ালা খেলাফত দিলে সেটার কদর করা চাই, সেটার প্রতি কোনো অবজ্ঞা থাকা, অনীহা থাকা, এটাও এক অপরাধ, হ্যাঁ এটাও বড় বিপদের জিনিস, এটাও আরেক বড় জিনিস যে এক আল্লাহওয়ালা আমার উপর মেহরবানি করছেন যাতে আমি মানুষের মতো মানুষ হই, সেই পথে আমাকে অগ্রসর হওয়ার জন্য আমাকে এক রাস্তা ধরাইয়া দিছেন, হ্যাঁ যে তুমি এখন আকাবের কথা বলার জন্য নুমায়েন্দা, প্রতিনিধি, এখন প্রতিনিধিত্বের চরিত্র তোমার জীবনে দরকার কিনা এখন ভাবো। তো সেই পথে তাকে আগায় দিলেন না, কিন্তু সেটাকে যদি কেউ নাকদরি করে সেটাও তার জন্য বিপদের কারণ হয়। আমার শায়খ রহমুল্লাহ খলিফা ছিলেন বড় আলেম মানুষ, বড় আলেম মানে বয়স তো কম কিন্তু খুব যোগ্য আলেম, হাফেজ আলেম, অনেক বড় ইলমি খানদানের মানুষ। তো উনি তো নয় ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত এবং বড় দারাজাত দান করেন। তো নানান ইসলামী চিন্তাধারা ইদানিং তৈরি হচ্ছে না, এই চিন্তা ওই চিন্তা, হ্যাঁ কিছু লোক এরকম আছে যে জেহাদের পাগল, কি জেহাদ করে কে জানে, ভাই জেহাদ যদি সরি হয় সুন্নত মোতাবেক হয় তো সারা পৃথিবীর হক্কানি উলামা মাশায়েখ আউলিয়া বুজুর্গান দিন তাতে শরিক হচ্ছেন না কেন, তারা কি সব অপরাধী? একদম লোক এটা মনে করে যে সারা খালি অস্ত্র নিয়ে গোলাগুলি নিয়ে খালি দূরেতে থাকা জরুরি, এইরকম এদের হাবভাব মনে হয়। তা আমি এদের কাউকে জিজ্ঞেস করছিলাম, ইমাম মালিক রহমুল্লাহ কয়টা জেহাদ করছেন, মোট কয়টা যুদ্ধে শরিক হয়েছেন, হযরত ইমাম আবু হানিফা কয়টা জেহাদ করছেন, ইমাম আবু ইউসুফ রহমাহুল্লাহ তাআলা কয়টা জেহাদ করছেন, ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল কয়টা জেহাদ করছেন বলো ভাই? এরা কি মনে করে যে দিন রাত খালি অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকা কোনো ফরজ জিনিস? যে তামাম এই সকল আকাবের উম্মত সব অপরাধীর দল ছিলেন। যাই হোক, তো ওই মৌলবী সাহেবেরও এইরকম কোনো এক চিন্তাধারা মাথার মধ্যে ঢুকছিল। তো সেই বেচারা পরে হযরত ওয়ালা রহমুল্লাহর সামনে এসে হাজির হইয়া আমার সামনে বলতেছিল যে হযরতজি আপনি আমার খেলাফত দিচ্ছেন, এগুলো দিয়ে আমি কি করব, মানে খেলাফত পাওয়ারও কয়েক বছর পরের ঘটনা, যে এগুলো দিয়ে আমি কি করব, এটা আপনি ফেরত নিয়ে নেন, আমার এটার দরকার নেই। ও তার মাথায় কোন ভূত সওয়ার হয়েছে এখন বুঝো, চিন্তা করা যায়। হযরত ওয়ালা ভীষণ নারাজ হলেন এবং বললেন তোমার খেলাফত শেষ, তুমি আমার বুড়ি দিও না, এখান থেকে বের হয়ে চলে যাও। যা বাইরে যাওয়ার পরে এখন পাগলের মতো হয়ে গেছে, ছুটাছুটি একদম পাগলের মতো, দৌড়াদৌড়ি ছুটাছুটি, কি করবে না করবে। আমাকে খুব একসময় আমাকে সবসময় খুব মানতো বেচারা, পরে আমার কাছে বললো যে আমি তো এই বিরাট বেয়াদবি করে ফেলছি, এমন আমার উপায় কি? আমি বললাম উপায় দুইটা, একটা হলো হযরতের এ দরবারে পড়ে থাকে, এখান থেকে না যাও, এখানেই পড়ে থাকো, আর একটা হলো খালি যে চিঠি লিখতে থাকা যে গুস্তাকি বেয়াদবি করছে, শয়তানের ধোকায় আমাকে মাফ করে কবুল করেন, বারবার এটা করতে থাকো ভাই, আর না হলে ধ্বংস বরবাদি থেকে কোনো রক্ষা নাই, কোনো আল্লাহওয়ালার অন্তরে আঘাত দেওয়া নিজেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া, আজাব গজব বিপদ আর মুসিবত আর বেইজ্জতির রাস্তায় নিয়ে যাওয়া, কোনোভাবেই এর থেকে মুক্তি হবে না। হ্যাঁ, তো বেচারা ওর আল্লাহ পাকের রহমত যে আমার মশওয়ারা গ্রহণ করছে। হ্যাঁ, পরে সে ওই তখন হযরতওয়ালা হাজী কামাল সাহেবের বাসায় অবস্থান করতেন, আর ওই মসজিদ আছে না এই বাইতুল আমান ঢালকানগর ওই মহল্লার যে বাইতুল আমান জামে মসজিদের দক্ষিণ পাশে পূর্বে পশ্চিমে লম্বা খানকা ছিল, এখানে সালে কিন্তু অবস্থান করতেন। ওই মাওলানা ওখানে গিয়ে থাকলেন, পড়ে আছেন, মজলিসে আসতেন কিন্তু দূরে, আমি মশওয়ারা দিচ্ছি একটু দূরে বসো, কাছে বসা ঠিক হবে না, নজর পড়লে কষ্ট পাবেন, নারাজ হবেন। যাই হোক, পরে এরকম করতো, চিঠি লিখছে, তা আমি বললাম আমাকে দেখায় পরে দিবেন, তো দেখাইছে, তা আমি দেখলাম যে অনেক ভাষা যেটা না দেখানো হযরতের কাছে লেখা এই মুহূর্তে ঠিক না, এরপর সংশোধন করে দিয়ে পরে ফাইনাল চিঠি যখন হলো তা আমার কাছে দিছে, যা আপনি দেন, ডাইরেক্ট তো দেওয়ার সুযোগ নেই। আমি ভাই কঠিন মামলা কিভাবে পেশ করব, মুশকিল। পরে হযরতওয়ালা ঘুমাইছেন একদিন দিনের বেলার কোন সময়, তো ঘুম থেকে জাগছেন মাত্র, এই এখনো শোয়া, তো আমি তো ওই চিঠি নিয়ে খালি অপেক্ষায়, দিয়েই যে গিয়েই যে হাজির করবো তা তো না, মুড মাইন্ড অবস্থা হাবভাব দেখতে হবে, তারপরে তো দেওয়া। তা আমি দেখতেছিলাম যে কি মামলা। পরে হযরতের কামরায় ঢুকলাম, হযরত আমার দিকে তাকালেন, তা আমি বললাম হযরতজি ওই লোকটা যে এই ভুল কাজটা করছে, মাওলানা তো ভীষণ পরেশান, পাগলের মতো ঘোরাঘুরি ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, তা আমাকে বলছে যে ভাই আমারে বাঁচাও, তা আমি তারে বলছি এই দুই পরামর্শ। তো হযরতজি বেচারা খানকাই পড়ে আছে, কোথাও যায় না এখন আর, আর এই খুব মানে লজ্জিত শর্মিন্দা কান্নাকাটি করতেছে, খুবই অবস্থা তার খারাপ। তো পরে সে চিঠি একটা লিখছে, তা আমি নিয়ে আসছি চিঠি আমার সাথে, হাতে এরকম চিঠি লম্বা খাম হাতে ধরা আছে, বললাম হজরতজি বেচারা চিঠি লিখছে বহুত শর্মিন্দা হয়ে। এই হযরতওয়ালা শুনলেন, পরে বললেন রাখো এই আমার বালিশের পাশে, চিঠি রাখা মানে ওর জন্য রহমতের দুয়ার খোলা, আল্লাহর তরফ থেকে রাস্তা খুলতেছে। হযরতওয়ালা বাথরুমে গেলেন, আসলেন, চিঠি পড়লেন, পরে বললেন যে ঠিক আছে, তাকে ডাকাইলেন এবং বললেন যে যাও তুমি, আমার মজলিসে বসার অনুমতি দিলাম। খেলাফত তো দেন নাই আর মুরিদও করেন নাই, কিন্তু তাকে বলছেন যে আমি তোমার মাফ করে দিলাম। এর ওই বছরই কিনা হযরতওয়ালা চলে গেলেন, তো এই বেচারা ভীষণ অসুস্থ হয়ে পড়ল এই মাওলানা, তো ঢাকার কোনো এক হসপিটালে উনি ভর্তি হলেন, পরে ইন্তেকাল হয়ে গেছে। তো আমি হযরতওয়ালাকে চিঠি লিখলাম যে হযরতজি এই বেচারার ইন্তেকাল হয়ে গেছে ওই লোকটার। হযরতওয়ালা আমার চিঠির উত্তরে লিখলেন যে আল্লাহ পাকের বড় রহমত যে আমার থেকে মাফ নেওয়ার পরে তার ইন্তেকাল হয়েছে। এই বাক্য বড় ভীষণ ভারী ব্যাপার ছিল, এটা পড়ে আমার মাথা ধরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এক আল্লাহওয়ালাকে এত বড় আঘাত দিয়ে ব্যথা দিয়ে নারাজ করে এর মৃত্যু হওয়া, এটা মানে বড় বেশি বিপদের ব্যাপার ছিল, খাতেমা বিশ্ব হওয়ার আশঙ্কা ছিল, এই ছিল বিষয় যেটাকে হযরত সংযত ভাষায় এইভাবে বলছেন। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, যেন আল্লাহওয়ালাদের নিকট থেকে বড় দৌলত নেওয়ারও চেষ্টা ফিকির করা চাই এবং সব ধরনের বেয়াদবি থেকে সামনে পিছনে বরাবর নিজেকে রক্ষা করা চাই। শেখ উল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কে কোনো আল্লাহওয়ালা আলেম দিন আল্লাহওয়ালার সঙ্গে সাফ তিনি বলছেন, শেখের সঙ্গে যে আদব সামনাসামনি, সে আদব হাজার মাইল দূরে যাওয়ার পরেও সব জায়গায় একই আদব রক্ষা করতে হয়। যে কোনো জায়গায় শেখের সঙ্গে আদবের খেলাফ কিছু করে বসলে একদম নগদ অ্যাকশন রিয়াকশন হয়, সাথে সাথে রিয়াকশন শুরু হয়ে যায়, কোনো বিলম্ব ঘটে না। এখন আপনাদেরকে আমি কীভাবে বুঝাইয়া বলবো, আর এই বিষয়ে বলতে গেলে তো আরও লম্বা হবে, এখন থাক আজকে এতটুকুই। না, আল্লাহ আমাদের বাঁচান, আমাদের হেফাজত করেন। আকাবির উম্মতের সঙ্গে, আউলিয়া কেরামের সঙ্গে বেয়াদবি করে এবং বদগুমানি করে কোনো মানুষের রক্ষা হয় না, এমন বিপদে পড়ে যায়, বড় বেশি কঠিন বিপদে পড়ে যায়। আর দিন থেকে তো মারাত্মকভাবে বিচ্যুত হয় এবং মৃত্যু পর্যন্ত তার শান্তি থাকে না। মৃত্যু পর্যন্ত অশান্তিতে সে ভুগতে থাকে। সারা দুনিয়ার আমল করুক, এলেম থাকুক, আলম আমল করুক, সব ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু মৃত্যু পর্যন্ত পেরেশানি থেকে তার মুক্তি হবে না। কত বড় মুসিবত এটা, তো সেই পথে হাঁটবো কেন ভাই? আল্লাহ আমাদের মাফ করেন, হেফাজত করেন। চলো ভাই চলো, দেখো কোনো প্রস্তুতি থাকে না, হঠাৎ এক এক বিষয় সামনে আসে, এইভাবেই তরবিয়ত হয় মানুষের। এরকম কিছু না যে রুটিন করা আছে ওইটা নিয়ে নিয়ে আয়েশা পেশ করা, আল্লাহ পাকের বান্দাদের তরবিয়তের এইভাবেই ইন্তজাম হইতে থাকে। যতটুকু হয় এটুকু ধরে রাখতে চেষ্টা করা চাই, ওর মধ্যেই বাকি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ফায়দা হইতে থাকে। আসল তো তরবিয়ত কারণে বলা তো আল্লাহ তাআলা, শায়েক এক জাহিরি ছায়া, হ্যাঁ না, আসল তরবিয়তকারী মুরব্বি হাকিকি তো রব্বুল আলামিন। চলো
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69,
01715 8068 69, 01715 8068 69, অনেক সোজা তো হয়ে মাসাল, অনেক সোজা করে দিচ্ছে।